নামাজ কেন হবে না মুমিন গনের মেরাজ নৈকট খোদার অর্জন করে তারা নামাজে
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা ও মদনী চ্যানেল এর দর্শক শ্রোতা الحمدلله عز وجل মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান মুমিন এর মেয়ারাজ আপনাদের সামনে আমরা আরেকটিবার উপস্থিত হয়েছি নামাজের ভিতরে সাতটি ফরজ থেকে আরেকটি ফরজ নিয়ে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার জন্য চেষ্টা করব হুজুরের মাধ্যমে, তা হচ্ছে কিরাত। জি হ্যাঁ, নামাজের মধ্যে যে সাতটি ফরজ রয়েছে তার মধ্যে একটি ফরজ কাজ অর্থাৎ আবশ্যক কাজ এটা করতেই হবে, তা হচ্ছে কিরাত পড়া। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা কিরাত সম্পর্কে হুজুরের কাছ থেকে বিস্তারিত আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো সেই জন্য অনুরোধ করব সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো ভালো নিয়ত সহকারে এবং অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবে। আসুন শুরুতেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। আসুন মহব্বত সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন দর্শক শ্রোতা, তাহলে আমরা নামাজের ভিতরে যে সাতটি ফরজ রয়েছে তার মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে কিরাত পড়া। আসুন আমরা কিরাত সম্পর্কে হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করি। জি হুজুর।
মাশাআল্লাহ, নামাজের যেটা তৃতীয় নম্বর ফরজ সেটা হচ্ছে কিরাত।
জি,
কিরাত তথা কালামে পাক থেকে অর্থাৎ কোরআনে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত যে 30টা পারা রয়েছে, 114টা সূরা রয়েছে, তন্মধ্য হতে তিলাওয়াত করা, এটা হচ্ছে কিরাত। কিরাত শব্দের শাব্দিক অর্থ যদি আমরা দেখি, অর্থ হচ্ছে পাঠ করা, কোনো কিছু পড়া, তিলাওয়াত করা, কোরআনে পাক থেকে তিলাওয়াত করা, কিছু মুখস্থ পড়া।
আচ্ছা,
তো বোঝা গেল কিরাত অর্থাৎ কোরআনে পাক থেকে আমরা দেখে দেখে যদি নামাজের মধ্যে তিলাওয়াত করি তো নামাজ হবে না।
আচ্ছা, মানুষ
তো কিরাতের এখানে যেটা নামাজের মধ্যে ফরজ, তো সেটা হচ্ছে প্রত্যেকটা অক্ষরকে কোরআনে পাকের যেই কেরাত আমি তেলাওয়াত করব, যে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করব, তেলাওয়াতের মধ্যে যেই অক্ষরগুলো রয়েছে কোরআনে পাকের কালামে পাকে, প্রত্যেকটা হরফকে আপন মখরাজ তথা বের হওয়ার উচ্চারণের স্থান যেটা আল্লাহ তাআলা আমাদের এখানে কণ্ঠনালীর মধ্যে রেখেছেন, মুখের মধ্যে রেখেছেন, ওটা আপন স্থান থেকে সুন্দরভাবে উচ্চারণ করা, যাতে একটা হরফ আর আরেকটা হরফের মধ্যে পার্থক্য স্পষ্ট বোঝা যায়।
আচ্ছা,
এখন আমরা যদি তা আর তকে যদি আমরা মিলিয়ে ফেলি, দাদ আর দদকে যদি আমরা মিলিয়ে ফেলি, উচ্চারণ হয়তো আমরা এটা নিজের কানে এটা বুঝতে পারবো না, কিন্তু যিনি উচ্চারণ করেন
জি
তিনি জানেন যে একটা হরফের মখরাজ কোথায় আর একটা হরফের মখরাজ কোথায়।
জি আসলে
তো প্রত্যেক হরফকে আপন আপন মখরাজ তথা উচ্চারণের স্থল বা বের হওয়ার জায়গা থেকে তার নির্ধারিত স্থান থেকে বের করার নাম, উচ্চারণ করার নামই হচ্ছে আপনার কিরাত।
আচ্ছা,
যদি আমি ঠিকমতো উচ্চারণ না করি,
জি
হরফের আপন মখরাজ থেকে যদি উচ্চারণ না করি, আমি আমার সুবিধা মতো স্থান থেকে এটাকে উচ্চারণ করি,
আচ্ছা,
আর এটা হলো কি আপনার অর্থ চেঞ্জ হয়ে গেছে, কোরআনে পাকের কালামে পাকের অর্থ চেঞ্জ হয়ে গেল, তো বরং আমার নামাজ তো হলোই না, ওদিকে উল্টো যদি অর্থ চেঞ্জ হয়ে কুফুরি পর্যন্ত পৌঁছে যায় তো আমার ঈমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা তো অনেক কিছু পাঠ করা শিখেছি, আমরা স্বর স্বর আ এ বি সি ডি এগুলো উচ্চারণ ভালোভাবে করতে পারি,
যে অন্য ল্যাঙ্গুয়েজের যেটা
অন্য ল্যাঙ্গুয়েজ আমাদের মাতৃভাষা বলেন ইন্টারন্যাশনাল ভাষা বলেন সবকিছু শেখার জন্য আমরা
যে
ভাষা তো পারি, তারপর আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স করি, এটার জন্য ফোনেটিক্স কোর্স, প্রনান্সিয়েশনের কোর্স, মানে এগুলো বিশুদ্ধ উচ্চারণের জন্য যা কোর্স দরকার আমরা সব কোর্স করি। শুধু কোর্স করি না, কোনটা কালামে পাকের কোর্স, এটা যেটা ধরলে কোরআনে পাক যেটা ধরলে স্পর্শ করলে সওয়াব, এটা একটা হরফ উচ্চারণ করলে সওয়াব নেকি আছে,
জি
আখেরাতের বিনিময়ে আমার জন্য অনেক পুরস্কার রয়েছে, যেটাকে মহাব্বত করলে সওয়াব,
জি
যেটাকে চুমু দিলে সওয়াব,
জি
যেটার আপনার শুনলে সওয়াব,
সুবহানাল্লাহ
প্রত্যেকটা দেখলে সওয়াব থেকে খালি না,
জি
এটাকে মহাব্বত করলে সওয়াব।
এটা তো একটা রেওয়ায়েত আছে যে আপনি বলেছেন একটি হরফ করলে
উচ্চারণ শুদ্ধভাবে করাটা আমার জন্য ফরজ। এখন ওই তিলাওয়াতটা ওই কোরআনে পাকের আয়াত যতটুকু আমার দরকার ততটুকু শেখা আমার জন্য তো ফরজ ছিল, যা শিখলে নামাজ আমি দুরুস্ত ভাবে আদায় করতে পারবো।
জি
নামাজের জন্য যতটুকু তিলাওয়াত দরকার কিরাত দরকার ততটুকু কালাম বা পাক থেকে আয়াত মুখস্থ করা এবং বিশুদ্ধ উচ্চারণ সহকারে শেখা আমার জন্য ফরজ ছিল।
জি
কিন্তু আফসোসের বিষয় আমরা এক্ষেত্রে একদম উদাসীন অনীহা প্রকাশ করি।
একটু যদি একটা মেসাল উদাহরণ দিয়ে দিতেন যে শুদ্ধ উচ্চারণ এবং অশুদ্ধ উচ্চারণ, যেমন যেহেতু কিরাত পড়াটা ফরজ, অর্থাৎ কিরাত কিভাবে উচ্চারণ করলে কিভাবে তিলাওয়াত করলে ফরজটা আদায় হবে, তখন হয়তো বা সঠিক উচ্চারণ এবং ভুল উচ্চারণ দেখিয়ে দেওয়ার মাধ্যমে হয়তো বুঝতে পারবে।
যেমন আমরা সূরা ফাতিহা,
জি
সূরা ফাতিহা আমরা সবাই তেলাওয়াত করি এবং এটা তেলাওয়াত না করলে আমার নামাজই হচ্ছে না,
জি
ওয়াজিব তরক হয়ে যাচ্ছে। তো সূরা ফাতিহার মধ্যে প্রথম যেটা আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
জি
আলহামদু হা, এই হা কে যদি আমরা আপন জায়গা থেকে বের হওয়ার স্থান থেকে যদি আমরা উচ্চারণ না করি, কণ্ঠনালীর মাঝখান থেকে যেখান থেকে উচ্চারণ করা দরকার,
জি
আমি যদি উচ্চারণ না করি যেটাকে হাই আহবাস গোলহার মতো আমি যদি উচ্চারণ করি হা আলহামদু করি, অনেকে আলহামদু বলে, আবার কেউ একটু চাবা থেকে আলহামদু বলে ফেলে,
জি
আল্লাহ তারা পানা, এটার দ্বারা অর্থের মধ্যে চেঞ্জিং চলে আসছে।
জি
অর্থের মধ্যে যদি চেঞ্জ চলে আসে যেটা অনেক সময় আমাকে কুফুরের পর্যায়ে পৌঁছে দেয়,
জি
তো এক্ষেত্রে তো আমার নামাজই হচ্ছে না, ইমান নিয়ে টানাটানি হচ্ছে। অনুপ্রদেশ সুরা ইখলাস আমরা সবাই পড়ে থাকি,
জি
কুল হুয়াল্লাহু আহাদ
আহাদ,
এখন এখানে আমি ছোট কাফ দিয়ে পড়লো, আহাদ কে আহাদ পড়লো, দুটোর কিন্তু অর্থ ভিন্ন,
জি
মানে এটা এমন পর্যায়ে পৌঁছে যাবে কুফুরের পর্যায়ে পৌঁছে যাবে।
আল্লাহ,
তো সেই জন্য যতটুকু তিলাওয়াত শিখা নামাজ দুরুস্ত হওয়ার জন্য দরকার আবশ্যক ততটুক তিলাওয়াত আমার উপর শেখাটা ফরজে আইন।
আল্লাহু আকবার,
মাশাআল্লাহ, তাই এমনি কোরআনে পাক শেখা তো আমার উপর আবশ্যক। তাই উলামা ইকরাম বলছেন একটা ব্যক্তি যখন ইসলাম ধর্মে দীক্ষিত হবে, ইসলাম ধর্ম কবুল করবে, মুসলমান হবে, তখন তাকে এই নামাজের আহকাম গুলো প্রথমে শিক্ষা দেয়া, তাহারাত করিয়ে, তাহারাত পবিত্রতা যেগুলো আমরা শিখেছি,
জি
সেগুলা শিখিয়ে তাকে সেই ওয়াক্তের নামাজ যেহেতু তার উপর ফরজ, নামাজের জন্য কেরাত শর্ত, নামাজের আহকাম গুলো তাকে শিখানো এবং এই তেলাওয়াত আস্তে আস্তে শিখানো তাকে, যতদিন পর্যন্ত সে শিখতে থাকবে শিক্ষা নবিস যা ভুল হয় তা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাযোগ্য।
জি
আর সে এই সময়ে এটা চেষ্টা করবে সে বা জামাত জামাত সহকারে ইমামের পিছনে নামাজ পড়ার চেষ্টা করবে, যেহেতু ইমামের পিছনে নামাজ পড়লে কেরাত পড়তে হয় না, ইমামের কেরাতটা মুক্তাদের কেরাত।
জি ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আসব। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন কিরাত, আমরা নামাজ পড়ি কিরাত অর্থাৎ তিলাওয়াত করি, সূরা ফাতিহা নামাজের মধ্যে তিলাওয়াত করি, সূরা ইখলাস নামাজের মধ্যে তিলাওয়াত করি, তো চিন্তা করার বিষয় যে হুজুরের আলোচনা শুনে তো আমাদের অর্থাৎ ভয় করা দরকার, যে এমন এমন কিছু আয়াত আছে কিছু শব্দ আছে যেগুলি পরিবর্তনের কারণে অর্থ পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, কুফরি পর্যায়ে চলে যায়, আর ওই ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কুফরি পর্যায়ে চলে যাওয়া মানে ইমান নিয়ে টানাটানি হয়ে যায়, দেখুন আমাদের অবস্থা কোথায়। তো সকলের কাছে অনুরোধ করব, বিশেষ করে হাত জোর করে অনুরোধ করব, আমরা কোরআন তেলাওয়াত সহিষ্ণুভাবে শিখি। আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন মাধ্যম, যেমন অনলাইন মাদ্রাসাতুল মদিনা রয়েছেন এবং দাওয়াত ইসলামীর 100 অধিক ডিপার্টমেন্টের মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে মাদ্রাসাতুল মদিনা বালেগান, যেটা প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন বিভিন্ন ব্যবসার কারণে বা চাকরির কারণে বা না বুঝার কারণে সময় অতিবাহিত হয়ে গিয়েছে, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়তে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা অসংখ্য শুকরিয়া আপনার দাওয়াত ইসলামী আপনার জন্য আমার জন্য এই মাদ্রাসাতুল মদিনা বালেগান ব্যবস্থা করে দিয়েছেন। অর্থাৎ আপনার এলাকার মসজিদের মধ্যে ইশার নামাজের পরে, বিশেষ করে অন্যান্য টাইমেও করা যায় কিন্তু ইশার নামাজের পরে যে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখানো হয়, তো সেজন্য আমি সকলকে অনুরোধ করব আমরা আপনার নিজ এলাকার মসজিদের মধ্যে বা আপনার যেখানে সুবিধা হয় আপনি ওই দাওয়াত ইসলামীর ওই ডিপার্টমেন্ট অর্থাৎ মাদ্রাসাতুল মদিনা বালেগান এর মধ্যে আপনি ভর্তি হয়ে যান, ওখানে যান এবং আলহামদুলিল্লাহ ফি সাবিলিল্লাহ আপনাকে কোরআন পাক সহি শুদ্ধভাবে তেলাওয়াত শেখানো হবে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। হুজুর আলহামদুলিল্লাহ আমরা তো এতক্ষণ পর্যন্ত কিরাত পড়া ফরজ এবং এটা আপনার কাছে শ্রবণ করলাম, সাথে সাথে সঠিক উচ্চারণ এবং ভুল উচ্চারণ করলে এর ফলে কি হবে সেটাও আমরা শুনেছি, কতটুকু কিরাত পড়া ফরজ এই ব্যাপারে যদি একটু যদি আলোচনা করতেন।
মতলব অর্থাৎ সাধারণভাবে কিরাত পড়াটা কোরআনের পাক থেকে তেলাওয়াত করাটা আমার উপর ফরজ।
জি,
এখন কোন একটা বড় আয়াত, কোন একটা বড় আয়াত অথবা কমপক্ষে তিন আয়াত, ছোট তিন আয়াত যা বড় এক আয়াতের সমান,
আচ্ছা
এতটুকু সমপরিমাণ আমার জন্য তেলাওয়াত করাটা ওয়াজিব।
জি,
তেলাওয়াত করাটা ওয়াজিব। আর কমপক্ষে দুইটা কালিমা,
জি
দুইটা শব্দ,
শব্দ জি
দুইটা শব্দের চেয়ে অধিক তেলাওয়াত করাটা ফরজ।
আচ্ছা
আচ্ছা, যেমন অনেকে বলেছেন যে কফ সাদ এগুলো এক একটা হরফ, একটা আয়াত।
জি,
তো একটা আয়াত কমপক্ষে বড় একটা আয়াত তো আমাকে তেলাওয়াত করতে হবে, কারণ এটা ছোট যেগুলো অক্ষর রয়েছে দেখতে অক্ষর হরুফে মুকাত্তা যেগুলো আমরা বলি,
জি
এগুলো কি আয়াতের অন্তর্ভুক্ত হবে কিনা?
জি,
এটা অনেকে আয়াতের অন্তর্ভুক্ত করেছেন, অনেকে ছোট হিসেবে এটা আয়াত গণনা করেন নাই, তো এটা যেন না করি, কমপক্ষে একটা আয়াত
জি
যেটার মধ্যে দুইটা কালিমার অধিক, দুইটা শব্দের অধিক কি রয়েছে শব্দ রয়েছে এতটুকু পরিমাণ আমার তেলাওয়াত করা ফরজ।
আচ্ছা,
আর বড় একটা আয়াত মুকাম্মাল পরিপূর্ণ একটা আয়াত বড় অথবা ছোট তিনটা আয়াত তেলাওয়াত করা আমার উপর ওয়াজিব।
আচ্ছা,
তাই এতটুকু পরিমাণ আমাকে অবশ্যই তেলাওয়াত করতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে পাকের একটা আয়াত, এটাকেও অনেকে একটা আয়াত গণনা করেছেন কিন্তু এটা প্রত্যেক সুরাত শুরুতে আমরা পড়ি হিসাবে এটা না পড়ে অন্যটাই পড়া চাই।
জি, মাশাআল্লাহ ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত কতটুকু পরিমাণ তিলাওয়াত আমাদের নামাজের মধ্যে তিলাওয়াত করা ফরজ এবং ওয়াজিব আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করেছি। আসুন আরও কিছু প্রশ্ন আমি হুজুর কাছ থেকে করব, সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব একটু মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য। আচ্ছা হুজুর, আপনি যেহেতু বলেছেন তিলাওয়াত করা ফরজ, এটা তো সবার ক্ষেত্রে,
যে
যে নামাজ পড়বে তার উপরও ফরজ, এখানে আপনার কাছে যেটা প্রশ্ন, যখন আমরা ইমামের পিছনে ইক্তেদা করব, বিশেষ করে ইসলামী ভাই যারা পুরুষ যারা রয়েছে তারা তো জামাত সহকারে যখন নামাজ পড়বে ইমামের পিছনে ইক্তেদা করে, এবং ইসলামী বোনের তো এটা আলাদা একটা বিষয় যেহেতু ইসলামী বোনের জামাত সহকারে নামাজ পড়ে না, তো যখন ইমাম সাহেব কিরাত পড়ে তখন কি মুক্তাদারি পড়তে হবে কিনা, এটা একটা প্রশ্ন। সাথে সাথে যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কিছু নামাজ ফরজ, কিছু নামাজ সুন্নত, কিছু মুয়াক্কাদা রয়েছেন, কিছু জায়দা রয়েছেন, আবার নফলও রয়েছে, আচ্ছা আবার কিছু ফরজ দুই রাখাত রয়েছেন, আবার কিছু ফরজ চার রাখাত রয়েছেন, আচ্ছা এরপর আবার কিছু দিনের বেলা রয়েছেন, আবার কিছু রাতের বেলা রয়েছেন,
যে
একটু যদি পার্থক্য করে দিতেন যে কোন বেলায় নামাজের মধ্যে কিভাবে কেরাত পড়তে হবে,
আসলে
এই ব্যাপারে একটু বিস্তারিত।
কেরাত তো যে নামাজ পড়বে তার উপর তো কেরাতটা আবশ্যক।
জি,
চাই আমি একলা পড়ি, চাই ইমামের পেছনে পড়ি, তো যখন আমি একলা পড়ব কেরাতটা এতটুক আওয়াজে পড়ব যেন আমি নিজের কানে শুনি।
জি,
আবার এত বড় আওয়াজে পড়ব না যাতে আমার পাশের জনের কি হয়
ক্ষতি হয়,
আবার এত চিবিও পড়ব না যে মনে মনে পড়ছি আমি নিজের কানেই শুনছি না।
জি,
কোনো প্রতিবন্ধ, যেমন কোনো ফ্যানের আওয়াজ নাই, বাচ্চাদের হইচই, বাইরের যানবাহনের কোলাহল ইত্যাদি,
এক কথায়
প্রতিবন্ধকতা নাই।
জি,
এরপরও আমি তিলাওয়াত করছি, আমি শুনছি না,
জি,
তাহলে আমার কেরাত পড়াটা হলো না।
আল্লাহ,
পড়া কখন হবে? আমি যখন জিহ্বা তার উচ্চারণ উচ্চারণ করতে হবে না?
জি, অবশ্যই।
আমি উচ্চারণ করে মনে মনে করে ফেলছি,
জি,
মনে মনে,
জি,
মনে মনে, যে আমরা অনেক কিছু হিসাব করে ফেলি,
জি,
এরকম করে ফেললো, তাহলে এটা তিলাওয়াত হলো না। তো তার কেরাত পড়াটা এটা নামাজের মধ্যে ফরজ। এখন এটা একলা যখন নামাজ পড়বো তখন কতটুকু কেরাত কিভাবে পড়তে হবে, ইমামের পিছনে যখন নামাজ পড়বো তখন কিভাবে করতে হবে,
জি,
তো নিজে যখন একলা নামাজ পড়বো একলা, তখন তো আমি যেই রাকাত গুলোর মধ্যে,
একটা জিনিস আপনি প্রথমে যে কথাটা তুলে ধরেছেন, অর্থাৎ এটার অর্থ হচ্ছে, অর্থাৎ যখন কোনো মানুষ একাকী ভাবে নামাজ পড়বে তার আওয়াজটা যেন অতটুকু হয় যেন নিজের কানে শুনে,
নিজের কানে শুনে,
এটাই মাশাআল্লাহ। জি,
আর যদি সে বধির হয় তো টেনশন নাই।
জি,
দেখেন এখন ইমামের পিছনে যদি কেউ নামাজ পড়ে, শরীয়তের হুকুম, হানিফে মাযহাবের আইমাদের ইমামদের মত হচ্ছে যে ইমামের কেরাত মুক্তাদির কেরাত।
আচ্ছা,
ইমামের কেরাত মুক্তাদির কেরাত হিসেবে গণ্য। ইমাম যখন কেরাত পড়বে তখন মুক্তাদি চুপ থাকবে।
জি,
চাই ইমাম প্রকাশ্য কেরাতের নামাজে উচ্চ আওয়াজে কোরআন পাক তিলাওয়াত করুক, অথবা সিররি নামাজ, যেগুলা কেরাত চুপে চুপে পড়ার যেগুলো নামাজ রয়েছে,
জি,
ওখানে ইমাম চুপে চুপে নামাজ পড়ুক। আমার ইমাম যখন কেরাত পড়ছে তখন আমি মুক্তাদি পেছনে কেরাত পড়ব
না,
চাই এটা উচ্চ আওয়াজের নামাজে হোক, প্রকাশ কেরাত প্রকাশ করার নামাজে হোক, অথবা কেরাতকে নিচু স্বরে নিম্ন স্বরে শুধু নিজে শুনি, নিজের কানে শুনি, এতটুকু আওয়াজে পড়ার নামাজে হোক, আমি সর্বাবস্থায় ইমামের পেছনে কেরাত পড়বো না, চুপই থাকবো।
আচ্ছা, মাশাআল্লাহ।
তো এক্ষেত্রে যেমন ফজরের দুই রাকাত ফরজ আমরা ইমামের পেছনে নামাজ আদায় করে থাকি,
জি,
ইমাম এখানে উঁচু আওয়াজে
কেরাত তিলাওয়াত
পড়বো। দেখেন দিনের বেলার নামাজগুলোতে আমরা ইমাম হই বা আমরা একাকী হই, আমরা কেরাত গুলা চুপে চুপি সারে পড়ি,
জি, আওয়াজ করে না,
আওয়াজ করে না, যে একা একা যখন নামাজ হয় তখন তো আমরা চুপি সারে কেরাতটা পড়বো, শুধু নিজে শুনি এতটুকু। ইমাম জোহর এবং আসরের নামাজে, জোহর এবং আসরের পঞ্জাগার নামাজের মধ্যে, জোহর এবং আসরের নামাজে ইমাম কেরাত গুলা চুপি চুপি পড়েন, শুধু নিজে পড়েন, নিজের কানে শুনেন এতটুকু। তখন এই জোহর এবং আসরের নামাজে আমরা যদি ইমামের পেছনে ইক্তেদা করি তখন আমাদেরকেও চুপ থাকতে হবে। শুধু ইমাম যখন তাকবীর বলেন তখন আমরা রুকুতে যাব, রুকু তাসবীহ পড়বো, সাথে যখন তাশাহুদ হবে তাশাহুদগুলো আমরা পড়বো, কিন্তু কেরাত যেটা দাঁড়িয়ে যেটা কেরাত পড়তে হয় কেরাতের সব কিছুতে আমরা কি থাকবো? চুপ
থাকবো।
অনুরূপভাবে জাহরি নামাজের মধ্যে, যে নামাজের মধ্যে কেরাতকে উচ্চ আওয়াজে পড়তে হয়, প্রকাশ করে স্পষ্টভাবে পড়তে হয়, যেমন ফজর মাগরিব ইশা, ফজর মাগরিব ইশা রাতের নামাজগুলোতে কেরাত স্পষ্ট হয়, তো মাগরিব ইশা আর ফজরের নামাজের মধ্যে আমরা যদি ইমামের পেছনে ইক্তেদা করি তখন আমরা কেরাত শ্রবণ করব।
জি,
এই ব্যাপারে কোরআনে বাকে আয়াত রয়েছে, যখন তেলাওয়াত করা হয় তখন আমাদেরকে শোনার জন্য বলা হয়েছে, তো সেই হিসেবে আমাদেরকে কেরাত শুনতে হবে, আমরা ইমামের পেছনে চুপ থাকবো।
এখানে আরেকটা প্রশ্ন, ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে, যেহেতু যে কিছু নামাজ দু রাখাত বিশিষ্ট আছে, কিছু নামাজ তিন রাখাত বিশিষ্ট আছে, আবার কিছু নামাজ চার রাখাত বিশিষ্ট আছে, এখন কেরাত যেহেতু ফরজ, এখন দু রাখাত তো বুঝলাম, ঠিক আছে, দু রাখাত, এটা দু রাখাতে পড়তে হবে, উভয় রাখাতে পড়তে, এখন চার রাখাত নামাজ বিশিষ্ট যে নামাজগুলো আছে, যে চার রাখাতের মধ্যে কি কেরাত পড়া কি ফরজ কিনা?
ফরজ নামাজের যেগুলো চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ,
জি,
চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রাকাতে,
জি,
কেরাত পড়াটা ফরজ,
জি,
এবং বাকি প্রত্যেক নামাজের মধ্যে,
জি,
জিকির হোক, সুন্নাত হোক, নফল হোক,
জি,
এগুলোর মধ্যে অবশ্যই আমাকে কি করতে হবে? তেলাওয়াত অর্থাৎ কেরাতটা পড়তে হবে,
জি,
কেরাত পড়াটা আমার উপর ফরজ,
জি, জি,
অন্য নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে, আর এদিকে আপনার ফরজের শুধু প্রথম দুই রাকাতের মধ্যে তেলাওয়াত করাটা, কেরাত পড়াটা আমার জন্য ফরজ।
মাশাআল্লাহ, জোর মাশাআল্লাহ, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, যেহেতু আমরা কেরাত পড়াটা ফরজ,
জি,
তো সূরা ফাতিহা ওটা একটা কেরাত,
কেরাত,
এখন কেউ সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেল,
মাশাআল্লাহ,
যেহেতু কেরাত সূরা ফাতিহা কোরআন কোরআনে পড়ার অংশ,
যে কোনো অংশ থেকে যদি তেলাওয়াত করা হয় কেরাত আদায়
হয়ে যাচ্ছে, তো এখন কোন একজন ব্যক্তি বলেন আমি কেরাত সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেলাম, এভাবে নামাজ পড়ি, কারণ আমি শুনছি যে যে কিরাত এই বিষয়ে
মাশাআল্লাহ
কিছু
সূরা ফাতিহাও আপনার তেলাওয়াতের অংশ অর্থাৎ কোরআনের পাকের অংশ। কেউ যদি তেলাওয়াতের নিয়তে কেরাওয়াতের নিয়তে যদি সূরা ফাতিহা পড়ে নেয় তাহলে তার ফরজিয়ত যেটা ফরজ যতটুকু পরিমাণ আয়াত তেলাওয়াত করাটা কেরাত পড়াটা নামাজে আমার জন্য ফরজ ছিল, ফরজ তা আদায় হয়ে গেছে।
জি
ফরজ আদায় হয়ে গেছে। এবং নামাজের ওয়াজিবাত যেগুলো আমরা এখন আলোচনা করি নাই,
ইনশাআল্লাহ সামনে আসবে।
তো নামাজের একটা ওয়াজিব হচ্ছে সূরা ফাতিহা পড়াটা আমাদের জন্য ওয়াজিব।
জি
এবং সূরা ফাতিহার সাথে একটা জম্মে সূরা যেটা আমরা বলি আর একটা সূরা বা বড় এক আয়াত অথবা ছোট তিন আয়াত মিলানো এটা ওয়াজিব।
জি
এখন যদি কেউ শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে গেল,
জি
সূরা ফাতিহা পড়ে কেউ রুকুতে চলে গেল, এখন যেখানে অন্য সূরা মিলানো আমার দরকার ছিল, এখন সূরা শুধু সূরা ফাতিহা পড়ার কারণে তার ফরজ তো আদায় হয়ে গেছে, কিন্তু অন্য সূরা না মিলানোর কারণে ওয়াজিব ছুটে গেছে, তাকে সিজদায়ে সাহু দিতে হবে।
আচ্ছা,
নামাজের শেষাংশে তাশাহুদের পরে ডান দিকে সালাম ফিরিয়ে দুটো সিজদা আল্লাহ তাআলার দরবারে পেশ করতে হয়, এটাকে অর্থাৎ ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে দুটো সিজদা করা হয়, এটার জন্য এটা করতে হবে, এটা করলে তার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। এটা পরবর্তী ইনশাআল্লাহ আমরা সিজদায়ে সাহুর আলোচনা ওয়াজিবের আলোচনা করব। সূরা ফাতিহা পড়লে নামাজ ফরজ যেটা সেটা আদায় হয়ে যাবে।
মাশাআল্লাহ, ধন্যবাদ দর্শক শ্রোতা। আলহামদুলিল্লাহ আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে কিরাত নিয়ে আমরা আলোচনা শ্রবণ করছি। তো আমাদের সাথে দেখুন আরও কিছু ইনশাআল্লাহ কিরাত সম্পর্কিত আমরা প্রশ্ন হুজুরের কাছে করবো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো হুজুরের কাছ থেকে এর উত্তর নেওয়ার জন্য। যেহেতু আরেকটা প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনি বলেছেন চার রাখাত নামাজ যেটা ফরজ নামাজ, আর যেগুলি চার রাখাত সুন্নত নামাজ চার রাখাতে তো কিরাত অবশ্যই পড়তে হবে। জি সূরা ফাতিহার পরে। আচ্ছা, তাহলে চার রাখাত নামাজ ফরজ নামাজের পরে যে সূরা ফাতিহা পড়া, প্রথম দুই রাখাতে কিরাত পড়া ফরজ ওয়াজিব, অর্থাৎ সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো এটা কি আবশ্যক ওয়াজিব। কিন্তু সূরা আমরা দেখি ফরজ নামাজের মধ্যে শুধুমাত্র শেষের দুই রাখাতে সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ যদি সূরা ফাতিহার সাথে অন্য সূরাও যদি মিলাই ফেলে
ফরজ নামাজ,
ফরজ নামাজে তো এর ক্ষেত্রে কোনো প্রবলেম বা শরীয়তে কোনো কিছু মানে বিধিনিষেধ আছে কি?
জি, যে ফরজ নামাজ আদায় করছেন তিনি যদি ইমাম হন,
জি
পেছনে মুক্তাদি রয়েছেন, তিনি যদি ইমাম হন তাহলে উনি ফরজ রাকাতের চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের লাস্টের দুই রাকাতে উনি অন্য কেরাত অন্য সূরা মিলাবেন না, শুধু সূরা ফাতিহা পরে উনি রুকুতে চলে যাবেন।
জি, এটা ইমামের জন্য,
ইমামের জন্য। আর যদি আমি মুক্তাদি হই
একাকী,
আমি মুক্তাদি একাকী নামাজ পড়ছি, আমি যদি একাকী নামাজ পড়ুয়া হই তাহলে আমার উচিত হচ্ছে ভালো, আমার উচিত হচ্ছে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো ফরজ নামাজ এর মধ্যে অন্য নামাজের মধ্যে। হ্যাঁ, যদি ইমামের মতো আপনি শুধু সূরা ফাতিহা পড়ে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ে আপনি রুকুতে চলে যান, নামাজ হয়ে যাবে।
মাশাআল্লাহ, ধন্যবাদ দর্শক শ্রোতা। আলহামদুলিল্লাহ আমরা আজকে আলোচনার বিষয় নিয়েছি নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ। আলহামদুলিল্লাহ নামাজের কিরাত সম্পর্কে আমরা অত্যন্ত খুব সুন্দর সুন্দর মাদানী ফুল যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি তা আমরা শ্রবণ করছি। তো আমাদের সাথেই থাকুন। তো আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, বিশেষ করে জামাতের ক্ষেত্রে।
জি,
যেমন আমি প্রথম দুই রাকাত পাইনি ফরজ নামাজের চার রাখাত বিশিষ্ট, যেহেতু দু রাখাতের ক্ষেত্রে চার রাখাতের আলোচনা আসলে দু রাখাতে চলে আসবে, তিন রাখাতেও চলে আসবে। আমি প্রথম দুই রাকাত পাইনি, শেষের দুই রাকাত পেয়েছি। তো যেহেতু আমি জানি যে শেষের দুই রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, এখন প্রথম যে দুই রাকাত পাইনি আমি সালাম এক পাশে ফিরিয়ে উঠে গেলাম, এখন পরবর্তী যে আমি নামাজগুলো আদায় করব, তখন ওই নামাজগুলি আদায় করার সময় ওই রাকাতগুলি আদায় করার সময় কি আমার কি সমস্ত কিছু আদায় করতে হবে, যেমন সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পর অন্য একটা সূরা মিলানো, এই ধরনের কিছু করতে হবে কিনা?
মনে করেন আমরা ধরে নিলাম জোহরের ফরজ নামাজ,
জি
ইমাম চার রাকাত বিশিষ্ট জোহরের ফরজ নামাজ পড়াচ্ছেন, পিছনে একজন মজবুক পরবর্তীতে এসে,
জি
যে প্রথম দুই রাকাত যে হারিয়ে ফেলেছে লাস্টের দুই রাকাতে সামিল হলো, এখন তার জন্য আরো দুই রাকাত বাকি, সে নামাজ সালাম যখন ইমাম ফেরাবে তখন সে উঠে দাঁড়াবে, সে ইমামের সাথে নামাজ অর্থাৎ ইমামের সাথে সে সালাম ফেরাবে না, এখন দাঁড়িয়ে সে প্রথম দুই রাকাত গুলো আদায় করুক। প্রথম দুই রাকাত, যেহেতু প্রথম দুই রাকাতের মধ্যে ইমাম সূরা ফাতিহাও পড়েছেন অন্য সূরাও মিলিয়েছেন, সুতরাং ইনি যেহেতু প্রথম দুই রাকাত গুলা আদায় করছেন কেরাতের দিক থেকে, প্রথম দুই রাকাতের গুলা আদায় করছেন, সেহেতু ওনাকে উনার তৃতীয় রাকাতে, যেহেতু উনি দুই রাকাত ইমামের সাথে পেয়েছেন,
জি,
এখন ইনি দাঁড়া যেটা দাঁড়ালেন যে রাকাতে, সে রাকাতটা গণনা হবে তার তৃতীয় রাকাত,
তৃতীয় রাকাত।
কিন্তু এখানে কেরাত এবং ইত্যাদি ইত্যাদি পড়বেন কোনগুলো প্রথম রাকাতে, যেগুলো উনি পান নাই সেগুলো,
জি,
ঠিক আছে। তো সেই হিসেবে উনি ওই সুরা ফাতিহাও পড়বেন, এটার সাথে যেটা সুরা মিলানো এটাও পড়বেন, দ্বিতীয় রাকাতে ইমাম যেভাবে সুরা ফাতিহা এবং অন্য সুরা মিলিয়েছেন অনুরূপভাবে ইনি ইনার লাস্ট রাকাতেও ওই দ্বিতীয় রাকাতের সুরা ফাতিহা এবং অন্য সুরা মিলাবেন, বাকি নামাজ শেষ করবেন। এক্ষেত্রে সেলিম ভাই, এটা যদি আমরা আমাদের জেহেনের মধ্যে রাখি যে আমি যখন ইমামের পেছনে জয়েন করেছি,
জি,
ইক্তেদা করেছি, তখন থেকে আমার রাকাত গণনা শুরু, রাকাত গণনা করব ইমামের পিছনে ইক্তেদা করার সাথে সাথে,
জি,
তখন থেকে আমার রাকাত গণনা শুরু।
অর্থাৎ আমি কি যদি তৃতীয় রাকাত পাই তাহলে এটা আমার জন্য প্রথম রাকাত,
প্রথম রাকাত,
জি, মাশাআল্লাহ,
জি। এখন যখন ইমামের সাথে আমি সালাম ফেরাতে পারছি না, ইমাম যখন সালাম ফেরালেন আমি দাঁড়িয়ে গেছি,
জি,
আমি যখন থেকে একাকি নামাজ পড়ছি, অর্থাৎ ইমামের নামাজ শেষ আমি দাঁড়িয়ে গিয়েছি, তখন আমি রাকাতের বেলায় তো ইমামের সাথে জয়েন করার সাথে রাকাত গণনা শুরু,
জি,
আর কেরাতের হিসাব হবে ওই ইমাম যেগুলা
প্রথমে
বাদ দিয়েছে, অর্থাৎ ইমামের সাথে যেগুলো আমি পাই নাই সেগুলা প্রথম রাকাত থেকে,
জি, মাশাআল্লাহ,
ইমামের ফেলে যাওয়া প্রথম রাকাত থেকে আমার কেরাতের হিসাব শুরু হবে, আর রাকাতের হিসাব শুরু হবে যখন থেকে আমি ইমামের সাথে জয়েন করেছি তখন। যেমন ধরেন কেউ মাগরিবের তৃতীয় রাকাতে জয়েন হলো,
জি,
মাগরিবের তৃতীয় রাকাতে জয়েন হলো, তাহলে তার সে রাকাত পেয়েছে একটা,
একটা
ইমাম সালাম ফেরানোর পর উনি দাঁড়ালেন, উনি দাঁড়ালেন তো তার এটা হচ্ছে দ্বিতীয় নম্বর রাকাত, যেহেতু রাকাত গণনা ইমামের সাথে জয়েন করা থেকে শুরু,
শুরু,
ইনি যখন এখন দাঁড়ালেন তখন এটা ইনার জন্য দ্বিতীয় রাকাত,
জি,
কিন্তু কেরাতের দিক থেকে প্রথম রাকাত,
প্রথম রাকাত, জি, মাশাআল্লাহ।
তাহলে প্রথম রাকাতে ইমামের সাথে উনি যেগুলো পান নাই উনি ওগুলো পড়বেন,
মাশাআল্লাহ, জি,
ওনার দ্বিতীয় রাকাত কিন্তু কেরাতের প্রথম রাকাত,
জি,
তাহলে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে ইমাম সাহেব অন্য সূরা মিলিয়েছেন
উনি মিলাবেন।
এখন ইনি ইনার যেহেতু দ্বিতীয় রাকাত, এটা তো দ্বিতীয় রাকাতের মধ্যে কি আছে, তাশাহুদ আছে, বৈঠক আছে,
জি,
যেটা ওয়াজিব ওটাতে তিনি বসবেন,
আচ্ছা,
আচ্ছা, তাশাহুদ পরে দরুদ ইত্যাদি না পড়ে ইনি আবার দাঁড়িয়ে যাবেন, যেহেতু দ্বিতীয় রাকাতের পরে দাঁড়ানো, কারণ আমার রাকাত তো গণনা ইমামের সাথে শুরু হয়েছে,
আচ্ছা, মাশাআল্লাহ, জি,
এখন দাঁড়াবেন, দাঁড়ানোর পর এখন কেরাত কি পড়বেন, ইনি ওই কেরাত তো ইমামের প্রথম রাকাতটা পড়েছিলেন, যে
জি,
এখন ইমামের দ্বিতীয় রাকাতও কি আছে,
বাকি আছে,
ছিল,
ছিল,
কেরাত ছিল,
ছিল, জি,
তো ইনার তৃতীয় রাকাত হয়ে যাচ্ছে, কিন্তু ইমামের ওই দ্বিতীয় রাকাতটা যেটা পাইনি এটা আদায় করছে, দ্বিতীয় রাকাতের সূরা ফাতিহা এবং অন্য সূরা এটা পড়বেন, যেহেতু ইনার তৃতীয় রাকাত তো তৃতীয় রাকাতে বৈঠক রয়েছে, শেষ বৈঠক বসে সালাম ফিরিয়ে নেবেন, নামাজ খতম করে দিবেন,
মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর আলোচনা শ্রবণ করেছি কিরাত সম্পর্কে। তো যেটা আমাদের জন্য শিক্ষা নিয়ে বিষয় সেটা হচ্ছে যে আমি যে নামাজ পড়ছি একাকে, হয়তো যারা আমরা জামাত সহকারে পড়ছি হয়তো বা ইক্তেদায়তু বিহাজাল ইমাম বলেছি, ইমামের কাঁধের উপর তুলে দিয়েছি, ইমাম কিরাত তেলাওয়াত করছে, বেঁচে যাচ্ছি, কিন্তু এটাও আমাদের মাইন্ডে রাখা দরকার, নামাজের মধ্যে কিছু কিছু কাজ যারা মুক্তাদি রয়েছে তাদের কাজ তাদের থেকেও করতে হয়। যেমন তেসবি, সিজদার তেসবি, এই তেসবি পাঠ করতে হয়। আপনি যদি এই তেসবির উচ্চারণ যদি সহি শুদ্ধভাবে না করেন তাহলে আপনি গুনাহগার হবেন। হুজুরের আলোচনা থেকে আজকে আমরা জানতে পারলাম অতটুকু কিরাআত সহি শুদ্ধভাবে শিখা ফরজ, যতটুকু কিরাআত নামাজের মধ্যে তিলাওয়াত করা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু কিরাতের জন্য কেন, এই কোরআনে পাক কেমন নিয়ামত হুজুর আমাদেরকে শুরুতে আলোচনা করেছেন, এই কোরআনে পাক বরকতময় কোরআনে পাক আমাদের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। তো আমরা দুনিয়ার সব কিছু পড়তে পারি কিন্তু কোরআনে পাক তিলাওয়াত করতে জানি না, এটা আমাদের জন্য আফসোসের বিষয়। দর্শক শ্রোতা, অনুরোধ করব বাস আমরা কোরআনে পাক তিলাওয়াত সহি শুদ্ধভাবে শেখার জন্য চেষ্টা করি, তিলাওয়াত করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের যে মুসিবত পেরেশানি রয়েছে তা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় প্রতিদিন নিয়মিতভাবে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী অনুষ্ঠানে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব। এ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
নামাজ কেন হবে না মুমিন গুনের মেরাজ, নই কত খোদার অর্জন করে